বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 15 ডিসেম্বর, 30 অগ্রহায়ণ এবং ফার্সি 24 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনায় ইরানের অনর অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দলটির কর্মসূচি নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, স্পষ্ট ভাষায় জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি। আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নিজের প্রস্তুতির কথা জানাল সৌদি আরব। বাংলাদেশে বিপুল সংখ্যক মামলার জটকে বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এবং আমেরিকায় আটকে পড়া অর্থকে আফগান জনগণের সম্পদ ঘোষণা করে তা অবিলম্বে কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানাল তালেবান সরকার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশে নিয়ে আসছি আমি বাবুল আখতার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি মঙ্গলবার রাতে ভিয়েনায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আহ্বান জানান। তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। বাকেরি কানি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সকল আন্তর্জাতিক আইন এবং পরমাণু সমঝোতা পরিপন্থী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের পাশাপাশি 5 জাতিগোষ্ঠী এবং আমেরিকার নয়া প্রশাসন একথা এক বাক্যে স্বীকার করছে যে সাবেক মার্কিন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে বেআইনি কাজ করেছে, এ কারণে নয়া মার্কিন প্রশাসন সে ভুল সংশোধন করতে চায়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে জানিয়েছেন তেহরান এবং
আইএই এর মধ্যে বিভিন্ন ইস্যুতে যে মত পার্থক্য ছিল তা অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং আইএই এর প্রধান রাফায়েল গ্রুসের মধ্যে আলোচনা চলছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। খাতিবজাদে বলেন, এ মুহূর্তে আমি আলোচনার বিস্তারিত জানাতে চাইছি না, তবে আশা করছি যে দুপক্ষ খুব শীঘ্রই একটি সমঝোতায় পৌঁছাবে। এর আগে গতকাল দিনের প্রথম দিকে মোহাম্মদ ইসলামী সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরান এবং আইই এর মধ্যকার সহযোগিতা এই সংস্থার রক্ষা কবচ এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনটিপির আওতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মোহাম্মদ ইসলামী বলেছিলেন, কারাজের পরমাণু স্থাপনায় প্রবেশের ব্যাপারে আইই এ যে অনুরোধ জানিয়েছে তা এসব রক্ষা কবচের মধ্যে পড়ে না বলে ওই অনুরোধ গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সকল সমস্যা ও সংকটের উৎস ইহুদিবাদী ইসরায়েল। তিনি মঙ্গলবার রাতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পলিট ব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হানিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের হাতে গোনা কয়েকটি দেশ অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়ে মুসলিম উম্মাহ সহ এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিরোধী কাজ করেছে। তিনি হামাসকে কুদস শরীফ মুক্ত করার প্রতিরোধ আন্দোলনের অগ্রসেনানী হিসেবে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জাতির ঐতিহাসিক অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। টেলিফোন আলাপে কিছু মুসলিম দেশের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়ে ইসমাইল হানিয়া বলেন, এসব মুসলিম দেশ মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রে পা দিয়েছে। সৌদি আরব বলেছে, 2002 সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লিমি একথা বলেছেন। তিনি বলেন, শান্তির জন্য আরব ইনিশিয়েটিভ বাস্তবায়নের ব্যাপারে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ। কথিত আরব ইনিশিয়েটিভ শান্তির বিনিময়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, 2067 সালে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে। তাহলে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করবে। আবদুল আল মুয়াল্লিমি বলেন, সৌদি আরবের সর্বশেষ অবস্থান হচ্ছে, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিপুল সংখ্যক মামলার জট এখন বিচার বিভাগে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেছেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ তার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে বলেছেন, বিপুল সংখ্যক মামলার জট এখন বিচার বিভাগে বড় চ্যালেঞ্জ। বিরাট এই জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মামলা জট নিরসনে পর্যায়ক্রমে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আরও বলেছেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশে গণতন্ত্র বিকশিত করে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী 30 ডিসেম্বর, তবে 19 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। এছাড়া 16-18 ডিসেম্বর সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস ছিল আজ বুধবার 15 ডিসেম্বর। রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সম্বর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সে রেওয়াজ অনুযায়ী আজ বুধবার আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সম্বর্ধনার আয়োজন করা হয়। এ সময় সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী পন্থীদের পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। তবে অবমূল্যায়নের অভিযোগ এনে এই সম্বর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের অংশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির কাজল অভিযোগ করেছেন, সম্বর্ধনা অনুষ্ঠানে তাদের সঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি, এজন্য তারা সম্বর্ধনা বর্জন করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি, বাংলাদেশের 32টি জেলায় আগামী 22 ডিসেম্বর থেকে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ সকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেট রেট কমে গেছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, গত 13 নভেম্বর থেকে এক মাসের 4 বার তার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়। এ অবস্থায় দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষক আন্দোলনের সময়ে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র আজ বুধবার লোকসভা সচিবের কাছে জমা দেওয়া মুলতবি প্রস্তাবের নোটিশে রাহুল গান্ধী বলেন, উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল আদালতে উপস্থাপন করা রিপোর্টে জানিয়েছে, লক্ষিমপুর খেরিতে খুনের ষড়যন্ত্র করেই কৃষকদের গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছিল, এটি পরিকল্পিত ষড়যন্ত্র, অবহেলা নয়। সিট তাই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ সংশোধনের সুপারিশ করেছে। এই পরিস্থিতিতে সভার কাজ মুলতবি রেখে লক্ষিমপুর কাণ্ড এবং অজয় মিশ্রের অপসারণের দাবি নিয়ে আলোচনার দাবি জানান তিনি। গত 9 অক্টোবর ওই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিশেষ তদন্তকারী টিমের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নিহত কৃষকদের পরিবারকে ন্যায় বিচার দিতেই নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে অজয় মিশ্রকে অপসারণ করা প্রয়োজন। লক্ষিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোল ও গোলযোগের জেরে আজ বুধবার দুপুর 2টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশেষ সংবাদে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, আমেরিকা আফগানিস্তানের যে বিশাল অঙ্কের অর্থ আটকে দিয়েছে তা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো আফগান জনগণের সম্পদ এবং অবিলম্বে তাই দেশের জনগণকে ফিরিয়ে দিতে হবে। তিনি মঙ্গলবার কাবুলে আফগান শিল্পপতিদের এক সভায় ভাষণ দিতে গিয়ে আমেরিকার প্রতি এই আহ্বান জানান। আমেরিকায় আফগান সম্পদ বাজেয়াপ্ত করার ঘটনায় গোটা বিশ্ব নিরবতা পালন করছে এবং বিশ্বের দেশগুলোর এই আচরণ কাবুলের কাছে বিস্ময়কর। আফগান উপপররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লে তার ধ্বংসাত্মক প্রভাব থেকে অন্যান্য দেশও বাঁচতে পারবে না। আমেরিকার ব্যাংকগুলো আফগানিস্তানের প্রায় 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার আটকে দিয়েছে। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর মার্কিন সরকার এই অর্থ আটকে দেয়। মার্কিন কঠিন শর্তের কারণে 2,300 কোটি ডলারের বিশাল সামরিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জানা গেছে, আমেরিকা থেকে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে আমেরিকা চীনের গোয়েন্দা বৃত্তির ঠেকানোর শর্ত দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দিনগুলোতে আরও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই চুক্তি করেছিল আমেরিকা। শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় পরমাণু আলোচনা চলার একই সময়ে ইরানের আলোচক দলের প্রধান আরি বাকরি কানি আবারও বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বৈঠকে ইরানের উত্থাপিত প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রোয়েজান হুসাইন।
ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলার একই সময়ে ইরানের আলোচক দলের প্রধান আলি বাকেরি কানি আবারও বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। তিনি বলেন, চলমান আলোচনায় বহু বিষয়ে মতপার্থক্য কমে এসেছে। ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে সপ্তম দফা যে আলোচনা চলছে তার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে সমঝোতায় পৌঁছা। এ বিষয়ে ইরানের উত্থাপিত প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে। রুশ আলোচক দলের প্রধান মিখাইল উলিয়ানভ বলেছেন, সংলাপ প্রক্রিয়া ধীর গতিতে এগোলেও তাতে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রব মলির সঙ্গে সাক্ষাৎ শেষে পরমাণু সমঝোতায় যুক্ত ইউরোপের তিনটি দেশের প্রতিনিধিরা এক বিবৃতিতে ইরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে পরমাণু সমঝোতা ধ্বংসে আমেরিকার নেতিবাচক ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন, পরমাণু সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়নে আলোচনার পথে ইরান বাধা সৃষ্টি করছে। পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের দেশগুলো ও তাদের গণমাধ্যমগুলো যতই ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাক না কেন, তাতে ইরান তার অবস্থান থেকে কোনোভাবেই সরে আসবে না, বরং তাদের এ আচরণের কারণে পরমাণু সমঝোতা ও চলমান আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ইরানের আলোচক দলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি বলেছেন, পাশ্চাত্যের আলোচকবৃন্দ কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ইরানকে দোষারোপ করতে অভ্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে ইরান পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে, কিন্তু আমেরিকা ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য কঠোর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। অন্যদিকে ইউরোপও ইরান বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে তারা কোনো পদক্ষেপই নেয়নি। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমেরিকা ও ইউরোপকেই তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে বলে উল্লেখ করে বলেছেন, ইরানকে এ নিশ্চয়তা দিতে হবে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আমেরিকা আর কখনো নিষেধাজ্ঞা দেবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি বলেছে, দেশে একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করেছে তাদেরকে এর দায়িত্ব বহন করতে হবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অভিহিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের সাতজন শীর্ষ কর্মকর্তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি বলেছে, দেশে একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করেছে তাদেরকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে। এ প্রসঙ্গে আজ এক সংবাদ সম্মেলন করে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের চলমান নির্বাচনহীন সংস্কৃতি, দিনের ভোট রাতে লুটের সংস্কৃতি অব্যাহত রাখার জন্য তারা র্যাবকে সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে। র্যাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কার্যত রাজনৈতিক সরকারের দায়, তাই র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা তা এক অর্থে বর্তমান সরকারের বিরুদ্ধেই নিষেধাজ্ঞার সামিল, কারণ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রহীন সরকারকে টিকিয়ে রাখার জন্য র্যাবকে বিভিন্ন আইন বিরোধী সংস্কৃতির অংশ হতে বাধ্য করেছে। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার সকল দায়িত্ব সরকারকেই নিতে হবে।
তবে সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। তিনি র‍্যাব কর্মকর্তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের যে চমৎকার সম্পর্ক, সেই সম্পর্ক অব্যাহত রেখেই আমরা এগিয়ে যেতে চাই। এই ঘটনাকে আমরা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে, অর্থাৎ র‍্যাবের সাবেক কর্মকর্তা বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের যে ব্যান, সেটিকে আমরা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখতে চাই।
এদিকে বিএনপি মহাসচিব আজকে সংবাদ সম্মেলনে বেগম জিয়াকে চিকিৎসা করাতে সরকারের বাধাকে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে উল্লেখ করেছেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে 32 জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেট রেট কমে গেছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, গত 13 নভেম্বর থেকে এক মাসে 4 বার তার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়। এ অবস্থায় দ্রুত বিদেশে গিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ইতিমধ্যে সারা দেশে মানববন্ধন, সমাবেশ, গণ অনশন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, স্পষ্ট ভাষায় জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি। আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নিজের প্রস্তুতির কথা জানাল সৌদি আরব। বাংলাদেশে বিপুল সংখ্যক মামলার জটকে বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এবং আমেরিকায় আটকে পড়া অর্থকে আফগান জনগণের সম্পদ ঘোষণা করে তা অবিলম্বে কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানাল তালেবান সরকার। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা কামনায় খোদা হাফেজ।